বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আসুন আমরা দরুদে পাকের একটি ফজিলত শুরুতে শুনে নেই। নবী পাক আলাইহি সালাতু সালামের ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 500 বার দরুদ শরীফ পাঠ করল তার অভাব অর্থাৎ দারিদ্রতা দূর হয়ে যাবে। তো আমাদের উচিত যাদের দারিদ্রতা ঘিরে বসেছে, গরিবী হাল আমাদের চলে এসেছে, তো আমাদের উচিত যাতে করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া। আল্লাহ করিম আমাদের সবাইকে দরুদে পাক পড়ার সেই মন মানসিকতা, সেই আগ্রহ সৃষ্টি করার তৌফিক দান করুক। আসুন একবার বা বুলান্দ আওয়াজে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে এই প্রোগ্রামটিতে 4টি সেগমেন্ট থাকে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে যে নবীর ব্যাপারে আলোচনা শুনব তিনি হচ্ছেন হযরত দানিয়াল আলাইহিসসালাম। তিনি বনি ইসরায়েলের আম্বিয়া ছিলেন। যখন বক্ত নসর হামলা করে বনি ইসরায়েলিদের কয়েদ করেছিল, হত্যা করেছিল, তখন তিনি আলাইহিসসালামও বন্দী হয়েছিলেন। আর তার তাবলিগ ও নসিহত বনি ইসরায়েল নিজের বদ আমলি দূর করেছিল। অর্থাৎ উনি ওনাকে যখন বক্ত নসররা বন্দি করেছিলেন, তো উনি যে তাবলিগ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন, তাবলিগ এবং নসিহতের মাধ্যমে বনি ইসরায়েলিদের যে বদ আমলিগুলো ছিল, আল্লাহ পাকের নাফরমানি যেগুলো ছিল, সেগুলো দূর হয়ে গিয়েছিল। কোরআনে পাকে ওনার বিস্তারিত কোনো আলোচনা আসেনি, তবে হাদিসে পাকে হযরত দানিয়াল আলাইহিসসালামের ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়। হযরত দানিয়াল আলাইহিসসালাম এর নাম হচ্ছে দানিয়াল। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেন, হযরত আবু মুসা আশআরি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত দানিয়াল আলাইহিসসালামের হাতে পাওয়া আংটি সম্পর্কে তার শহরের ওলামাগণের নিকট জানতে চাইলেন। ওলামাগণ বললেন, তিনি যে শহরে জন্ম লাভ করেছিলেন সে শহরের বাদশাকে গণকরা বলল যে আপনার শহরে আজ রাতে যে ছেলেটি জন্মগ্রহণ করবে সে আপনার বাদশাহী ধ্বংস করে দিবে। বাদশাহ শুনে শপথ করলেন যে আজ রাতে যে ছেলে জন্মগ্রহণ করবে তাকে হত্যা করা হবে। সে রাতে জন্মগ্রহণ করলেন হযরত দানিয়াল আলাইহিসসালাম। তাকে তুলে নিয়ে বাঘ সিংহের বস্তি স্থানে নিক্ষেপ করা হলো। রাতের বেলায় সিংহ এসে সেই নবজাতক শিশুকে দেখে জিহ্বা দিয়ে চাটতে লাগলো। সিংহী এসে শিশুটিকে দুধ পান করাতে লাগলো। তার মা এসে দেখলেন যে সিংহ শিশুকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করতে লাগলো। এভাবে আল্লাহ তাআলা হযরত দানিয়াল আলাইহিসসালামকে রক্ষা করেছেন এবং তিনি সেই মর্যাদায় পৌঁছেছেন যা তার ভাগ্যে ছিল। হযরত আবু মুসা আশআরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই শহরের ওলামাগণ বললেন যে হযরত দানিয়াল আলাইহিসসালাম নিজের ছবি এবং তার শরীর লেহনকারী সিংহদ্বয়ের ছবি অঙ্কন করে তিনি নিজের ব্যবহৃত আংটিতে নকশা করে রেখে দিয়েছিলেন, যাতে ওই সময় তিনি আল্লাহর যে নিয়ামত ও দয়া প্রাপ্ত হয়েছিলেন সেটা ভুলে না যায়। আব্দুর রহমান ইবনে আবিজ জানাত তার পিতা থেকে বর্ণনা করেন, আমি আবু মুসা আশআরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্র আবু বুরদাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে একটি আংটি দেখেছি, যার মধ্যে অঙ্কিত ছিল দুটি সিংহ, একজন ব্যক্তির শরীর লেহন করছে। আবু বুরদাহ বলেন, এই আংটিটি সেই মৃত ব্যক্তির, যার শহরের লোকদের ধারণা মতে তিনি হলেন দানিয়াল আলাইহিসসালাম। আমার পিতা আবু মুসা আশআরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে দাফন করার সময় তার হাত থেকে এই আংটিটি নিয়েছিলেন। আসুন এখন আমরা জানি যে দানিয়াল আলাইহিসসালাম এবং বক্ত নাসরের মধ্যে কী সিচুয়েশন ছিল। বক্ত নাসর বাইতুল মোকাদ্দাস যেটি ছিল, যেটা আমাদের প্রথম কিবলা বলা হয়, তো সেটাকে ধ্বংস করার পর বাবেল শহরে ফিরে আসলো। কারা? বক্ত নাসর। কিছুদিন পর সে এক বিস্ময়কর স্বপ্ন দেখল, কিন্তু কী দেখল তা ভুলে গেল। তখন সে হযরত দানিয়াল আলাইহিসসালাম হানিয়া আজরায়া এবং মিশাইলকে ডেকে বলল, আমার সেই স্বপ্ন সম্পর্কে বলো যা আমি দেখে ভুলে গিয়েছি। তোমরা আমাকে ওই স্বপ্ন সম্পর্কে যদি বলতে না পারো তবে আমি তোমাদের গর্দান কেটে ফেলব। তখন দানিয়াল আলাইহিসসালাম ছিলেন অল্প বয়স্ক, তিনি একটু সরে এসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বপ্ন সম্পর্কে অবহিত করেন। যেহেতু নবী ছিলেন তো নবীদের দোয়া তো আল্লাহ তাআলা ফেরত দেন না। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন সম্পর্কে অবহিত করলেন। তিনি গিয়ে বললেন, হে বাদশাহ, আপনি একটি আকৃতি দেখেছেন যার পায়ের গোড়ালি ছিল মাটির, হাঁটু ও রান ছিল তামার, পেট ছিল রৌপ্যের, বক্ষ ছিল স্বর্ণের, আর গর্দান ও মাথা ছিল লোহার। বাদশাহ বললেন, হ্যাঁ, তোমার কথা সত্য, যখন আপনি এই স্বপ্ন দেখেছিলেন তখন ঘাবিয়ে গিয়েছিলেন। অতঃপর আল্লাহ তাআলা আসমান থেকে একটি পাথর নিক্ষেপ করেন, ফলে ওই আকৃতিটি ভেঙে চুরমার হয়ে গেল। এই স্বপ্নটি আপনি ভুলে গিয়েছেন। বক্ত নাসর বলল, তুমি ঠিক বলেছ। সে জিজ্ঞাসা করল, এই স্বপ্নের ব্যাখ্যা কী? তিনি বললেন, আপনাকে পৃথিবীর প্রতাপশালী বাদশাদের রাজত্বের নমুনা দেখানো হয়েছে। কারো রাজত্ব ছিল দুর্বল, কারো রাজত্ব ছিল সৌন্দর্যমণ্ডিত, আর কারো রাজত্ব ছিল মজবুত সুদৃঢ়। মাটির দুর্বলের আলামত তামা মাটির চেয়ে মজবুত, তারপর তামার চেয়ে রৌপ্য সুন্দর, এরপর স্বর্ণ রৌপ্যের চেয়ে অধিক সুন্দর, অতঃপর লোহা হলো আপনার রাজত্বের নমুনা, কেননা তা পূর্বের সকল রাজত্বের চেয়ে বেশি কঠিন। যে পাথরটি আল্লাহ তাআলা উপর থেকে নিক্ষেপ করেছেন যার ফলে ওই আকৃতিটি টুকরো টুকরো হয়ে পড়েছিল, তা ছিল আল্লাহ তাআলার কুদরতি শক্তি, যা সকল রাজা ও রাজত্বকে ধ্বংস করে দেবেন, কেবল স্থায়ী থাকবে আল্লাহ তাআলার রাজত্ব ও হুকুম। যখন দানিয়াল আলাইহিসসালাম বক্ত নাসরের স্বপ্নের সঠিক বর্ণনা ও ব্যাখ্যা দিলেন, তখন থেকে বক্ত নাসর তাকে নিজের কাছে রাখতেন, তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন। কিন্তু বাদশাহ দরবারের অন্যান্যরা হযরত দানিয়াল আলাইহিসসালামকে হিংসা করতে লাগলো। তারা সর্বদা চেষ্টা করত তাকে শত্রু বানিয়ে দিতে বাদশাহর, তার বিরুদ্ধে মিথ্যা রটনা করে বাদশাহকে তার শত্রুও বানিয়ে দিল। বাদশাহ তার জন্য গর্ত খনন করার নির্দেশ দিলেন। তারপর সেই গর্তে দানিয়াল আলাইহিসসালাম তার মোট ছয়জনকে, তো উনি সহ মোট ছয়জনকে নিক্ষেপ করলেন, সাথে কিছু হিংস্র জন্তুও গর্তে ছেড়ে দিলেন। বাচ্চার সাঙ্গপাঙ্গরা বলল, চলো এবার আমরা পানাহার করে আসি। তারা পানাহার করে যখন তামাশা দেখতে আসলো, দেখলো তারা গর্তের এক পাশে বসে রইলেন আর হিংস্র জন্তুগুলো তাদের পাশে বসে রইল, তাদেরকে একটি আঁচড় পর্যন্ত দেয়নি। হযরত আব্দুল্লাহ ইবনে আবি হুজাইল থেকে বর্ণনা রয়েছে যে বক্ত নাসর দুটি সিংহ লালন পালন করে রেখেছিল একটি গর্তে। হযরত দানিয়াল আলাইহিসসালামকে বন্দি করে যখন আনা হলো, তখন ওই গর্তে সিংহদ্বয়ের মুখে তাকে নিক্ষেপ করা হলো, কিন্তু সিংহদ্বয় তাকে কিছুই করল না। তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত ওই গর্তে ছিলেন। তিনি যখন ক্ষুধার্ত হলেন, আল্লাহ তাআলা সিরিয়ায় অবস্থানরত হযরত আরমিয়া আলাইহিসসালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন যে দানিয়ালের জন্য খাবারের ব্যবস্থা করো। তিনি বললেন, হে পরওয়ার দিগার, আমি আছি বাইতুল মুকাদ্দাসে, বর্তমানে দানিয়াল আলাইহিসসালাম আছে ইরাকের বাবেল শহরে। আল্লাহ তাআলা ওহি পাঠালেন, আমি যা আদেশ দিয়েছি তুমি তা তৈরি করো। আমি একটি বস্তুকে আদেশ করব যা তোমাকে এবং তোমার তৈরিকৃত খাবার সহ তুলে নিয়ে বাবেলে পৌঁছে দেবে। হযরত আরমিয়া আলাইহিস সালাম খাবার তৈরি করলেন, আল্লাহ তাআলা এক ফেরেশতাকে হুকুম দিলেন, ফেরেশতা আরমিয়া আলাইহিস সালাম ও তার তৈরি খাবার সহ মুহূর্তের মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালামের নিকট পৌঁছিয়ে দিলেন। হঠাৎ করে আরমিয়া আলাইহিস সালাম নিজেকে ওই গর্তের পাশে দেখতে পেলেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম বললেন, আপনি কে? উত্তরে তিনি বললেন, আমি আরমিয়া। দানিয়াল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কেন এসেছেন? তিনি বললেন, আমাকে আপনার প্রভুই পাঠিয়েছেন আপনার জন্য খাবার নিয়ে। তিনি জিজ্ঞেস করলেন, আমার প্রভু কি আমাকে স্মরণ করেছেন? আরমিয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন দানিয়াল আলাইহিস সালাম এই দোয়া পাঠ করলেন, যার সারাংশ কিছুটা এরকম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, যিনি সেই ব্যক্তিকে ভুলে না যেই তাকে স্মরণ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার প্রতি আশাবাদীকে জবাব প্রদান করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার উপর ভরসাকারীকে, যিনি অন্য কারো দিকে মুখাপেক্ষী করেন না। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নেক কাজের উত্তম প্রতিদান দান করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ধৈর্যের প্রতিদান জান্নাত দিয়ে প্রদান করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মুসিবতের পরে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বস্ত যখন আমাদের আমলের কারণে আমরা খারাপ ধারণা করি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তখনও আমাদের জন্য একমাত্র ভরসা হয় যখন আমাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা বিফল হয়। বর্ণিত আছে, হযরত দানিয়াল আলাইহিস সালামকে একটি গভীর কূপে নিক্ষেপ করা হয়। জঙ্গলের হিংস্র জীবজন্তু এসে লেজ নেড়ে নেড়ে অতি আদরের সাথে তার শরীর চাটতে লাগলো। এ অবস্থায় আল্লাহ তাআলার এক ফেরেশতা এসে বলল, হে দানিয়াল, হে দানিয়াল, এভাবে ডাকতে লাগলো। তিনি উত্তরে বললেন, আপনি কে? ফেরেশতা জবাব দিল, আমি আপনার প্রতিপালকের ফেরেশতা, প্রেরিত ফেরেশতা, তিনি আমাকে আপনার খিদমতে খাবার নিয়ে প্রেরণ করেছেন। তখন তিনি উপরে উল্লেখিত যে আমি দোয়াটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি তা পাঠ করলেন। তো এখান থেকে যে মাদানী ফুল আমরা পাই, সেটি হচ্ছে যারা আল্লাহ পাকের সত্যিকার অর্থে আম্বিয়ে কেরামের চাইতে নেককার, পরহেজগার, আল্লাহ পাকের খাঁটি যে বান্দা, এগুলো আম্বিয়ে কেরামের চাইতে বেশি কেউ নয়। তো আম্বিয়ে কেরাম তো আম্বিয়ে কেরাম, যদি এগুলো দেখি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যখনই কেউ আল্লাহ পাকের নেক বান্দাদেরকে মুসিবতে ফেলার চেষ্টা করে, আল্লাহ পাকের বান্দাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আল্লাহ পাক গায়েব থেকে, অদৃশ্য থেকে তাকে সাহায্য করে থাকে। তো আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালামদের জীবনী তো এটা পাওয়া যায় যে ওনাদেরকে অনেকে, যারা মুশরিক কাফির, যারা আল্লাহ পাকের নাফরমান, তারা কিন্তু নবীদের উপর অনেক ধরনের অত্যাচার করেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। আম্বিয়া কিরামকে আল্লাহ পাক গায়েব থেকে মদত করেছে। আসুন আমরা শুনি যে দানিয়াল আলাইহিস সালামের ওফাতের পরবর্তী অবস্থা কেমন হয়েছিল। হযরত আবু বকর ইবনে আবিদ দুনিয়ার তার গ্রন্থ আহকামুল কুবুরে আবুল আশিয়াস আহমারি থেকে বর্ণনা করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল যে, হে আমার আল্লাহ, আমাকে যেন, দেখুন আমরা কতই সৌভাগ্যবান, খুদ আল্লাহ পাকের অন্য নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, আমাকে যেন উম্মতে মুহাম্মদীর কোনো লোকে দাফন করেন। আল্লাহু আকবার। অর্থাৎ আমার নবীর কোনো উম্মত যাতে হযরত দানিয়াল আলাইহিস সালামকে দাফন করেন। হযরত আবু মুসা আশআরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন তাস্তার বিজয় করলেন, তখন তিনি সেখানে একটি সিন্ধুক পেলেন যার মধ্যে হযরত দানিয়াল নবীর লাশ মোবারক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, যে ব্যক্তি দানিয়াল আলাইহিস সালামের সংবাদ দিবে তাকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক শনাক্ত করেছিল তার নাম ছিল হারকুস। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে অবহিত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর পাঠিয়ে বললেন, হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশকে দাফন করে দিন আর হারকুসকে আমার নিকট পাঠিয়ে দিন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তো এভাবেই যখন হযরত দানিয়াল আলাইহিস সালাম উনি ফরিয়াদ করেছিলেন রব তাআলার দরবারে যে আমাকে যাতে, আমার শেষ কীর্ত যাতে উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে কেউ একজন করে, তো ওনার ফরিয়াদও কবুল হলো আর আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে একজন ওনার দাফনও করে। করালেন। তো আমরা কতই না সৌভাগ্যবান, এখান থেকে এটাই বোঝা যায় যে আমরা কত সৌভাগ্যবান যে আমরা আমার নবীর উম্মতের মধ্যে সামিল হয়েছি, আমরা আমার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। তো আমাদের জন্য কতই না নিয়ামত রেখে দেওয়া হয়েছে, কাল কিয়ামতের দিন দেখানো হবে, দেয়া হবে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে সমস্ত আম্বিয়া কিরামদের ইজ্জত করার, ওনাদের সম্মান দেওয়ার, ওনাদের ব্যাপারে আদবের সহকারে কথা বলার, বিলখুসুস বিশেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং আমরা আম্বিয়া কিরামের যে জীবনীগুলো শুনে থাকি সেখান থেকেও আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে স্বাস্থ্য পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে স্বাস্থ্য পরামর্শ, হেলথ টিপ। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক জীবনযাপন নিয়ে, ন্যাচারাল ওয়ে অফ লাইফ। এ ব্যাপারে নিগরানের সুরা বলেন যে ইট মিন্স ব্যালেন্স, কমও না বেশিও না, অর্থাৎ বেশি উচ্চাভিলাষীও না বা একেবারে মানে অনেক কিছু ছেড়ে দেওয়া, একেবারে নিজের প্রয়োজনীয় চাহিদা পর্যন্ত ছেড়ে দেওয়া, এটাকে স্বাভাবিক জীবনযাপন বলা হয় না, ন্যাচারাল ওয়ে অফ লাইফ বলা হয় না। কেউ যদি মনে করেন যে স্বাভাবিক জীবনযাপন মানেই হচ্ছে যে গ্রামে গঞ্জে চলে যাওয়া বা সেখানে থাকা, এরপর ক্ষেত খামার বলেন বা বাজার বলেন, জবের রুটি খাওয়া বলেন, দেখুন এটা কিন্তু এক প্রকারের গ্রামীণ লাইফ যেটাকে বলে, কিন্তু ন্যাচারাল ওয়ে অফ লাইফ এটাকে বলা হয় না। বর্তমান যুগে আমরা অনেক টেকনোলজি পেয়েছি না, তো এগুলো আমাদের কাছে এসেছে, আর অফকোর্স দে আর ফর আওয়ার বেনিফিট, এগুলো এসেছে আমাদের বেনিফিটের জন্য, আমাদের লাভের জন্য। তো এর মধ্যে মোবাইল ফোন ধরে নেওয়া যাক বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস নিউ এগুলো ধরে নেওয়া যাক, তো এগুলোর সাথে খাপ খাওয়াই চলা এবং এগুলোকে ইউজ করে বেশি উঁচুতে না যাওয়া, অর্থাৎ বেশি ক্ষতির দিকে না যাওয়া, এগুলোর মাধ্যমে নিজেকে ক্ষতির মধ্যে ফেলা, এটাকে ন্যাচারাল ওয়ে অফ লাইফ বলে না। যেমন এখন একবিংশ শতাব্দীর যুগ, তো এই যুগে যে যে জিনিস আমাদের আশেপাশে আছে এগুলোর সাথে তাল মিলিয়ে নিজের যে প্রয়োজনীয় চাহিদা এগুলো মেটানোর নাম, এগুলোর সাথে খাপ খেয়ে চলা, ব্যালেন্স করে চলা, এটার নামই হচ্ছে ন্যাচারাল ওয়ে অফ লাইফ। আর ন্যাচারাল ওয়ে অফ লাইফের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ও বেশি পরিমাণে পায়ে হাঁটা। জি হ্যাঁ, আজ আমরা টেকনোলজির যুগ, আমাদের কাছে হাতের পাশেই বা হাতের নাগালেই আমাদের যানবাহনের ব্যবস্থা হয়ে গিয়েছে, কিন্তু আপনারা দেখবেন বা আমরা শুনেছি যে আগেকার যে যুগ ছিল, আগেকার যে সময় ছিল, তখন মানুষ পায়ে হাঁটাকে বেশি পছন্দ করত, কেননা ভেহিকেল ছিল না, যানবাহন ছিল না, এবং তারা এই পায়ে হাঁটাকে বেশি পছন্দ করত, প্রেফার করত, আর মাইলের পর মাইল হেঁটে যেত শুধুমাত্র যাবতীয় জিনিস আনার জন্য বা কোনো একটা বাজারে যাওয়ার জন্য বা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আনার জন্য। কিন্তু আজকে আমরা হাতের নাগালে যানবাহন হওয়ার কারণেই আমার ঘর থেকে 5 মিনিটের পথের একটি বাজারে যাওয়ার জন্য আমি ভেহিকেল ইউজ করি। তো বলা হচ্ছে যে পায়ে হাঁটা এটাও কিন্তু স্বাভাবিক জীবনযাপনের একটা অংশ, আমাদের উচিত সপ্তাহে 5 দিন করে হাঁটা এবং এক্সারসাইজ করা, এর জন্য সময়ও নির্ধারণ করে নেওয়া উচিত, সঙ্গীও নির্ধারণ করে নেওয়া উচিত। বলা হচ্ছে এই এক্সারসাইজ এবং পায়ে হাঁটা এগুলো অনেক রোগের চিকিৎসা। জি হ্যাঁ, আমরা যদি রোগের চিকিৎসা করতে চাই পায়ে হাঁটা শুরু করে দিই, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেকগুলো রোগ থেকে শিফা পেয়ে যাব। বলা হচ্ছে যে আমরা যে একেবারে নিকটে কিছু কোনোখানে যাওয়ার জন্য যে ভেহিকেল ইউজ করি, বলা হচ্ছে ভেহিকেল স্টার্ট দেওয়ার সময়ও সামান্য পরিমাণ যে ধোঁয়াটুকু সেখান থেকে বের হচ্ছে সেগুলোও কিন্তু আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এজন্য আমরা যেখানে আমাদের সম্ভব হবে পায়ে হেঁটে যাওয়া বা আশেপাশের যে জায়গাগুলোতে, আমরা সেখানে যাতে ভেহিকেল ইউজ না করি, যানবাহন ইউজ না করি। দর্শক, সত্যিকার অর্থে ব্যালেন্স লাইফ বা ন্যাচারাল ওয়ে অফ লাইফের মানে কী? বলা হচ্ছে যেমন মোবাইল ফোন এখন এসেছে, এটার থেকে আমরা ফায়দা নিব, এটা থেকে আমরা উপকার নিব, কিন্তু মোবাইল আসার কারণে আমাদের কী হয়েছে, কী দেখা যাচ্ছে যে আমরা অ্যালোন হয়ে গেছি, আমরা একাকিত্ব বোধ করি, আমরা একাকী হয়ে গিয়েছি, আমরা একঘরোয়া হয়ে গিয়েছি। আগে আমরা বাই মাউথ আমাদের ফ্রেন্ডদের সাথে কী হতো, ইন্টারঅ্যাকশন হতো, কিন্তু এখন দেখুন আমরা মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমার ফ্যামিলি মেম্বারকে সময় দেওয়া, বন্ধুবান্ধবের সাথে গিয়ে কথা বলা, মানে এই জিনিসগুলো কেন জানি ছুটে গিয়েছে, এই জিনিসগুলো যাতে চলে গিয়েছে। তো ন্যাচারাল ওয়ে অফ লাইফ হচ্ছে আমি সবার সাথে মেলামেশা করব, আমি সবাইকে টাইম দিব, অর্থাৎ এমন টেকনোলজির মধ্যে এমন প্রভাবিত হয়ে না যাওয়া যে আমার আগের যে লাইফস্টাইল ছিল এগুলো থেকে দূরে সরিয়ে দেয়। তো ন্যাচারাল ওয়ে অফ লাইফ এটাকে বলে না। তো মোবাইল ফোন আসলো, এটার উপকারিতা নিব, কিন্তু এটার কারণে আমার বেসিক যে জিনিস সেগুলো থেকে জানতে জানতে আমি দূরে শোনা যায়। যেমন ফাস্টফুড, এটাও কিন্তু এখন নতুন শতাব্দীর মধ্যে নানানভাবে আমাদের আশেপাশে দেখা যায়। তো এই ফাস্টফুডের কারণে আমরা ন্যাচারাল যে ফুডগুলো আছে আমরা সেগুলো থেকে দূরে সরে যাচ্ছি, তাই আমাদের বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দিচ্ছে, হার্ট অ্যাট্যাকের মতো, কিডনি ড্যামেজ হওয়ার মতো, এরপর ডায়াবেটিসের মতো, গ্যাস্ট্রিকের মতো, আলসারের মতো অনেক ধরনের রোগ আমাদের কাছে এখন এসেছে আমরা ন্যাচারাল ওয়ে অফ লাইফ ধারণ না করার কারণে। এরপর বলা হচ্ছে যে চেঞ্জিং, এটা যুগের পর যুগ আসবে, আজ এক ধরনের, আগামী বছর আরেক ধরনের চেঞ্জিং। তো চেঞ্জিং আসবে, কিন্তু নিজেকে এর মধ্যে মানে খাপ খাওয়ে নিজের যে ন্যাচারাল যে লাইফ এটাকে ধরে রাখতে হবে। এগুলোর সাথে নিজে এত বেশি পরিবর্তন হয়ে যাওয়া যে আমার যেটা বেসিক নিডস সেটা থেকে আমি সরে যাওয়া এটা কিন্তু উচিত হবে না। বিশেষ করে এখন বাচ্চাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা কমে যাচ্ছে, যে নিউ টেকনোলজি আসছে এগুলো তাদেরকে ধরিয়ে দেওয়ার কারণে। তো তাদেরকে উচিত হবে যে তাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে মনোযোগী করা। তো আমাদেরকেও প্রাকৃতিক হতে হবে, আর্টিফিশিয়াল হওয়া থেকে বিরত থাকতে হবে। তো আজকে শুনলাম যে ন্যাচারাল ওয়ে অফ লাইফ ধারণ করা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আমরা চলে এসেছি আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। আজকে যে কিতাব সম্পর্কে জানব তা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেই, সেটি হচ্ছে ফয়জানে মেরাজ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কিতাব ফয়জানে মেরাজ। আর মেরাজ আমরা জানি কোন ঘটনাকে মেরাজ বলা হয়। আমার নবী করিম আলাইহিসসালাম আল্লাহ পাকের সাথে দিদারের যে দিনটি ছিল, যে সময়টি ছিল, যে ক্ষণটি ছিল, আমরা মেরাজ হিসেবে তাকে চিনে থাকি, জেনে থাকি, এবং 27 রজব আমরা এই মেরাজ উদযাপন করে থাকি। তো এই কিতাবটি উপস্থাপনা করেছে আল মদিনাতুল ইলমিয়া বিভাগ এবং প্রকাশ করেছে আমাদের মাকতাবতুল মদিনা ডিপার্টমেন্ট। তো এই কিতাবের সর্বমোট যে পেজ সংখ্যা তা হচ্ছে 114। তো এই কিতাবের মধ্যে বিশেষ করে মেরাজ সম্পর্কিত যে ঘটনাগুলো আছে বিস্তারিত আলোচনা এখানে এসেছে, আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সবাই জানি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আল্লাহ পাকের সাথে দিদারের জন্য মেরাজে গিয়েছিলেন। তো যখন গিয়েছিলেন তখনের কিছু ঘটনা আমি আপনাদের সামনে পেশ করবো। যেমন এখানে একটি ঘটনা এভাবে এসেছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদা প্রকাশ করার জন্য বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়ায়ে কিরামগণকে আলাইহিমুসসালাম একত্রিত করা হয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন তখন তারা সকলে আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে স্বাগতম জানালেন, এবং নামাজের সময় সকলে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য এগিয়ে দিলেন। দেখুন, সাইয়্যিদুল আম্বিয়া। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম হস্ত মুবারক ধরে সামনে এগিয়ে নিলেন, আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়ে কিরামগণের আলাইহিমুসসালাম ইমামতি করলেন। হযরত সাইয়্যিদুনা আল্লামা বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যার বাংলা অনুবাদ কিছুটা এরকম, বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়া ও রাসূলগণ আলাইহিমুসসালাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রগামী করেছেন, যেমনিভাবে মখদুম আপন খাদিমগণের আগে থাকে। সুবহানাল্লাহ, কতই না উত্তম নামাজ ছিল তা। সকল আম্বিয়া ও রাসূলগণ আলাইহিমুসসালাম মুক্তাদি ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, আর প্রথম কিবলা হলো নামাজের স্থান। নিশ্চয়ই জগতে এরূপ নামাজ কখনো হয়নি, আসমানও এরূপ দৃশ্য কখনো দেখেনি। বস্তুত আজ মেরাজ রজনীর দুলহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ও শেষ হওয়ার জটিলতরাও নিরসন হলো এবং রহস্য উন্মোচিত হলো, অর্থাৎ প্রকাশ্যে দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। কেননা আজ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশেষ রসুল, পূর্ববর্তী আম্বিয়া ও রসুলগণের ইমামতি করেছেন। তো নবী করিম আলাইহিস সালাম যে আউ্বাল ও আখির এটা দ্বারা প্রমাণ হয়ে গেল। তো ওই সময় এই ঘটনাটিও সামনে দৃষ্টিগোচর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই নামাজের জন্য সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন। তো এই কিতাবের মধ্যে আরেকটি যে রেওয়ায়াত এসেছে সেটি হচ্ছে মেরাজ এই কিতাবের 62 নম্বর পেজে। মেরাজ শরীফ জাগ্রত অবস্থায় শরীর ও রুহ সহকারে একবার হয়েছে। হ্যাঁ, রুহানিভাবে অনেকবার হয়েছে, কিন্তু সশরীরে একবার হয়েছে। হযরত সাইয়্যিদুনা আল্লামা আহমদ বিন মুহাম্মদ কাস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন কতিপয় আরেফিনের রহিমাহুল্লাহ সালাম এর মতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 34 বার 34 টাইমস মেরাজ হয়েছে। তন্মধ্যে একবার সশরীরে আর অবশিষ্টগুলো রুহানিভাবে স্বপ্ন আকারে হয়েছে। এই কিতাবের 65 নম্বর পেজে যে একটি বর্ণনা এসেছে সেটি হচ্ছে মেরাজের রজনীতে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারও করেছেন, যা পূর্বে বর্ণনা করা হয়েছে। মনে রাখবেন, দুনিয়ায় কপালের চোখে আল্লাহ পাকের দিদার শুধুমাত্র প্রিয় নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বিশেষায়িত, অন্য কারো হতে পারে না। দুনিয়ায় এই চোখ দিয়ে, কপালের চোখ দিয়ে, যেমনটি শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল কুদসিয়া তার জগৎ বিখ্যাত কিতাব কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল জবাব, এতে বলেন, দুনিয়ায় জাগ্রত চোখে আল্লাহ পাকের দিদার শুধুমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বৈশিষ্ট্য। তাই যদি কেউ দুনিয়ায় জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের দেখা নিয়ে দাবি করে, তার উপর কুফরির হুকুম বর্তাবে। আর একটি মত এ সম্পর্কে পথভ্রষ্টতাও এসেছে। অতএব সাইয়্যিদুনা মোল্লা আলী কারী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, যদি কেউ বলে আমি আল্লাহ পাককে দুনিয়াতে নিজের চোখে দেখি, এরূপ বলা কুফরি। তিনি আরও লিখেন, যে ব্যক্তি নিজের জন্য আল্লাহ পাকের দিদারের দাবি করল এবং এই বিষয়টি একেবারে স্পষ্টভাবে করল আর কোনো ব্যাখ্যার অবকাশ রাখল না, তবে তার এই আকিদা বাতিল এবং দাবি ভুল, সে পথভ্রষ্টতায় নিমজ্জিত এবং অপরকে পথভ্রষ্ট করেছে। হ্যাঁ, স্বপ্নে আল্লাহ পাকের দিদার হওয়া সম্ভব, যেমনটি বর্ণিত আছে আমাদের ইমামে আজম হযরত সাইয়্যিদুল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার স্বপ্নে 100 বার আল্লাহ পাকের দিদার লাভের সৌভাগ্য অর্জন করেছেন। এছাড়া আরও অনেক আল্লাহর ওলিরা, আল্লাহ তাআলার নেক বান্দারা স্বপ্নের মধ্যে আল্লাহ পাকের দিদার করেছেন, এটা আলাদা বিষয়, এটা সম্ভব। কিন্তু বাস্তবে নিজ কপালের চোখ দিয়ে জাগ্রত অবস্থায় শুধুমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে দেখেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে শবে মেরাজ এটাকেও ধুমধামের সাথে নেকির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে আমাদেরকে উদযাপন করার তৌফিক দান করুক। তো এই জন্য আপনারা ফয়জানে মিরাজ এই কিতাবটি অধ্যয়ন করবেন, সংগ্রহ করবেন। এটি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net থেকেও সংগ্রহ করতে পারবেন, বা হার্ড কপি আমাদের মাকতাবুতুল মদিনা থেকেও সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে সফট স্কিল, আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, এখন শুরু করছি আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট, যার নাম হচ্ছে আচরণ সংশ্লিষ্ট দক্ষতা বা সফট স্কিল। আজকে আমরা আলোচনা করব ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমাদের মাঝে যে ক্রাইসিসগুলো আসে সেগুলোকে কীভাবে ম্যানেজ করব আমরা। বলা হয়ে থাকে, যখন কোনো মুশকিল, বিপদ বা প্রবলেমস দরজার মধ্যে নক করে, ভয় পাবেন না, কেননা অধিকাংশ সফলতা বা সাকসেস মুশকিলের পোশাক পরেই আসে। জি হ্যাঁ, আমাদের কাছে যখন কোনো বিপদ চলে আসে, প্রবলেম চলে আসে, ক্রাইসিস চলে আসে, আমরা সেগুলোকে ওভারকাম করার মাধ্যমেই কিন্তু কামিয়াবকে পাবো। কেননা কামিয়াব এর পেছনেই থাকে, যে বিপদকে পার করতে পারলো, বিপদকে অতিক্রম করতে পারলো, সেই কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছলো। ক্রাইসিস মিন্স কি? বলা হচ্ছে ইট মিন্স এ টাইম অফ ইন্টেন্স ডিফিকাল্টি, হচ্ছে এটা এমন একটা সময়, বিপদ ওই সময়ের বিপদটা এমন যে এটা থেকে বাঁচার জন্য, এটা থেকে অতিক্রম করার জন্য আমাদেরকে চুজ করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় যে আমি এখন কি করব। এমন একটা সময় আমাদেরকে পড়তে হয়, ক্রাইসিস মিনস হচ্ছে এটা। দেখুন, আমাদের মাঝে এখন কিন্তু হরেক রকমের প্ল্যানিং আছে, প্ল্যান এ বি সি ডি এরকম করে জেড পর্যন্ত কিন্তু আমরা প্ল্যানিং দেখতে পাই, কিন্তু আমরা একটা প্ল্যানিংয়ের দিকে দেখে থাকি, চেয়ে থাকি, যার কারণে আমরা বাকি প্ল্যানগুলোকে দৃষ্টিগোচর করি না বা দৃষ্টি দেই না, যার ফলে আমরা ক্রাইসিস থেকে উঠে আসতে পারি না। তো আমাদের উচিত বিভিন্ন রকমের যে প্ল্যানগুলো আমাদের কাছে মজুদ আছে, আমরা একটাতে ফেল হলে আরেকটা করব, আরেকটাতে ফেল হলে অন্য একটা প্ল্যানিং বাস্তবায়ন করব। আমাদের মাঝে বিভিন্ন ধরনের ক্রাইসিস এসে থাকে, যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আমরা অনেক সময় দেখা যায় আজকে টাকা আছে তো কয়েক মাস পরে টাকার সমস্যা, বা আজকে একটা জিনিস আমরা মেটাতে পারছি বাকি দুই তিন মাস পর দেখা যায় আমাদের অনেকগুলো খরচের রাস্তা খুলে যায়। তো এক্ষেত্রে আমার বেসিক যে স্যালারি সেটা তো সেম থাকে, যার দরুন আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে হয়। এরপর ফিজিক্যাল ক্রাইসিস, আমাদের রোগ বিমারি এগুলো থাকেই, রোগ বালাই এগুলো মানুষের সাথে থাকেই, কেননা অসুস্থতা এমন একটা জিনিস যে এটা সবার হয়। সামান্য জ্বর সর্দি কাশি এগুলো হলেও অনেক সময় ফিজিক্যাল ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাই। এছাড়া ন্যাচারাল ক্রাইসিস, যেমন অনেক সময় তুফান হয়, বৃষ্টি হয়, ঝড় হয়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, এর ফলে অনেক সময় দেখা যায় অনেকের ঘর ভেঙে যায়, অনেকের ঘরে পানি চলে আসে, অনেকের ছাদের ফুটো হয়ে যায়, টিন ফুটো হয়ে যায়, তো গাছপালা এগুলো ধ্বংস হয়ে যায়, গরু ছাগল মারা যায়। অনেক সময় ন্যাচারাল ক্রাইসিসও আমাদের মাঝে চলে আসে। তো এই যে ক্রাইসিসগুলো, এগুলোতে কীভাবে ম্যানেজ আমাকে করতে হবে সেটা কিন্তু আমাকে জানতে হবে, বা প্রি প্ল্যান আমাকে করতে হবে যাতে করে আমি এগুলোকে ওভারকাম করতে পারি। ক্রাইসিস ম্যানেজমেন্ট মানেই হচ্ছে এটা, যে আমার কাছে ক্রাইসিস আসবে, এটা দেখুন আমাদের কাছে বিপদ আসবেই। মানুষ একটা স্বাভাবিক জীবনের বা অর্থাৎ প্রতিদিন এক নিয়মে চলতে পারে না। হ্যাঁ, প্রতিদিন যদি এক নিয়মে চলে তাহলে কিন্তু দুনিয়াটা এরকম থাকতো না, অর্থাৎ দুনিয়ার একটা যে সিস্টেম এটা কিন্তু ডিস্টার্ব হয়ে যেত। তো মানুষের জীবনও একরকম চলে না, মাঝে মধ্যে কিন্তু জোয়ার ভাটা আসেই। তো এই জন্য আর একটা জিনিস হচ্ছে, যখন মুসিবত বা বিপদ বা ক্রাইসিস আসে তখন কিন্তু মানুষের ব্রেন চিন্তা করা শুরু করে, কারণ আপনার যদি প্রতিদিনই একটা নিয়মের মতো চলে তাহলে তো আপনি মাথায় ঢুকিয়ে নিয়েছেন যে আমাকে সকালে ঘুম থেকে ওঠার পর কী করতে হবে, বিকেলে কী করতে হবে, সন্ধ্যে কী করতে হবে, রাতে আবার ঘুমাতে হবে। তো হঠাৎ যদি কখনো কোনো একটা বিপদ চলে আসে তখন কিন্তু আমাদের ব্রেন চিন্তা করা শুরু করে যে এখন আমি কী করবো। তো ক্রাইসিস এটা আসাও তেমন খারাপ জিনিস নয়, এটাকে ওভারকাম করাই হচ্ছে আপনার সফলতা। যে ভেঙে পড়লো তাকে মানুষ আরও বেশি কি লুটে নিল। তো আমি যে বিপদগ্রস্ত আছি, ক্রাইসিসের মধ্যে আছি, এটা তো দেওয়া যাবে না। এতে করে কিন্তু মানুষ আমাকে আরও কি আমার থেকে কি নিবে, ফায়দা নিবে। তো আমি যতই ক্রাইসিসের মধ্যে থাকি না কেন, মানুষকে না বুঝিয়ে মানুষের সামনে স্বাভাবিক মেলামেশা করব, মুচকি হাসব, যাতে করে তারা কেউ বুঝতে না পারে। এরপর বলা হচ্ছে যে কখনও যদি কোনো মুসিবত চলে আসে, ক্রাইসিস চলে আসে, যারা অভিজ্ঞ, যারা ভালো পরামর্শদাতা, তাদের সাথে কনসাল্ট করা। কেন, কনসালটেশনের মাধ্যমে কিন্তু কোনো একটা ভালো পরামর্শ উঠে আসে বা আমাকে ভালো পরামর্শ দেয় যেটা আমার আকলে আসে না। তো এই জন্য পরামর্শ করে নেওয়া উচিত, যেটা ভালো পরামর্শ সেটা গ্রহণ করা উচিত। এতে করে আপনার ক্রাইসিসগুলো ওভারকাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক। আজকে আমরা অনুষ্ঠান দেখলাম, বিশেষ কিছু তথ্যাবলি, আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আগামী এপিসোড দেখার দাওয়াত দিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।